الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله خاتم المرسلين شفيع المذنبين رحمه للعالمين নবী কারীম রউফ রহিম হযরতুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রমজান আল্লাহর মেহমান, এর মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে যে যেখানে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করব, এরপর পরে আমরা আজকের বিষয় সম্পর্কে জানব, নাতে মুস্তফা শ্রবণ করব এবং মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন, আজকের যে বিষয় রয়েছে বিষয় সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা।
দর্শকবৃন্দ, আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াব অর্জনের উদ্দেশ্যে আমরা কাজকর্ম থেকে বিরত থেকে মনোযোগ সহকারে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. القارعة. ما القارعة؟ وما أدراك ما القارعة؟ يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالعهن المنفوش، فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي؟ نار حامية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله.
امرا كلام الله شريف থেকে তেলাওয়াত শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও পবিত্র কালামুল্লাহ শরীফ শিখে সঠিকভাবে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আজকের আমরা বিশেষ করে একটি বিষয় নিয়েছি যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি, বিশেষ করে ইসলামী ভাইদের জন্য বিশেষ বিশেষ জরুরি, যা অহরহ আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে উদাসীনতার লক্ষণ ইসলামী ভাইদের মাঝে। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে মসজিদ সুবাসিত রাখুন। আজকে আমরা মসজিদে যদি যাই তাহলে দেখা যায় মসজিদের আদবের দিকে আমাদের কোনো লক্ষ্য নেই, মসজিদের ঈর দিকে কোনো লক্ষ্য নেই। তো এজন্য আমাদের উচিত যে মসজিদের যে আদব রয়েছে সেই আদব সম্পর্কিত জ্ঞান আমাদের রাখা। তো আজকের আমরা মসজিদের আদব সম্পর্কিত কিছু বয়ান শ্রবণ করব, যে আমরা মসজিদে যাই, এখানে গেলে আল্লাহ তাআলার পবিত্র ঘর যাকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ঘর বলা হয়। আমাদের ঘর রয়েছে একদিকে আল্লাহ তাআলার ঘর রয়েছে, যেখানে আমরা ইবাদত করি, বন্দেগী করি, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য সেখানে আমরা যাই। সেখানে যাওয়ার কি আদব রয়েছে, সেখানে গেলে আমাদের কি কি করণীয় রয়েছে, অ্যাকচুয়াল আমরা এগুলো মেনে আমরা মসজিদে যাই কিনা, এই ব্যাপারগুলো আজকে আমরা বয়ানে জানতে পারবো। আর আশা করি আজকের যে বিষয়ে আলোচনা হবে, আলোচনা দিয়ে আমাদের ইসলামী ভাইদের অনেক বড় উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বেই আসুন আমরা কালাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা رسول الله وسلم عليك يا حبيب الله. مدینہ جاوا دونا اجازت نبی رحمت شفیع امت، مدینہ جاوا دونا اجازت نبی رحمت شفیع امت، جلال کے শান্ত থাকে না যেন কখনো, জ্বালাও বুকে মন আগুনে মন, শান্ত থাকে না যেন কখনো এমন, তোমার ভালোবাসা কদ যেন দিন রাত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী কি করিবে আতার মন দোলা, সে চাইনা কি করবে শুধু তোমার জানে রহমত, নবী
ইতিকাফকারীদের জন্য আজকের অনেক বড় মাদানী ফুল আমরা দিব। যারা ইতিকাফ করতে ইচ্ছুক, যারা মসজিদে ইতিকাফ করবেন, তো তারাও যদি আজকের এই অনুষ্ঠান আমাদের দেখতে থাকেন, তাহলে আশা করি মসজিদের আদব সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। তো আজকের যে বিষয়, মসজিদকে সুবাসিত রাখুন, মসজিদের আদব সম্পর্কিত যে আজকের বিষয় আমরা রেখেছি, তো আজকের সম্পর্কে মাদানী ফুল নেয়ার জন্য প্রথমেই আরমান ভাইয়ের কাছে যাব, যে আজকের বিষয় আমাদের মসজিদের পবিত্রতা, মসজিদের আদব বলেন, মসজিদের খুশবুদার রাখার জন্য, মসজিদকে সুবাসিত রাখার জন্য আমাদের কি করণীয়। তো এই মসজিদের পবিত্রতা সম্পর্কে যে আজকে আমরা বিষয় রেখেছি, এ সম্পর্কে মাদানী ফুল।
প্রথমত আমাদেরকে জেনে নিতে হবে কি মসজিদ আল্লাহর ঘর, আর এই ঘরের মধ্যে ইবাদত হয়, বন্দেগী হয়, ফেরেশতাদের আগমন হয়। যখন ফেরেশতাদের আগমন হয়, আল্লাহ তাআলার যিকির হয়, সিজদাকারীরা আসে, জাকিরিনরা আসে জিকির করার জন্য। আর এই মসজিদ যে আছে কিয়ামতের দিনে সাক্ষীও দিবে, তাহলে বোঝা গেল কি এই মসজিদের অনেক গুরুত্ব রয়েছে, আর এই মসজিদকে আমরা পবিত্র রাখব এবং আমরা খুশবুদার রাখার চেষ্টা করব।
জি,
প্রথমে আমি এ বিষয়ে বলার আগে মসজিদের গুরুত্বের একটি হাদিসে করিমা আমি তুলে ধরতে চাচ্ছি, এরপরে ইনশাআল্লাহ বলব। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কি রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদের সাথে ভালোবাসা রাখবে, আল্লাহ তাআলা তাকেও ভালোবাসবে। যে মসজিদকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। তো এখানে মসজিদকে যদি আমরা ভালোবাসি, আর আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে মসজিদের সম্মান করতে হবে, মসজিদকে পবিত্র রাখতে হবে, ময়লা আবর্জনা থেকে মসজিদকে পরিষ্কার রাখতে হবে এবং মসজিদকে খুশবুদার রাখতে হবে। আজ একটি কথা আছে, মানে এই কথা প্রসঙ্গে যখন উঠলো তো আমি একটু আরজ করছি, আমরা নিজের ঘরকে কত পরিষ্কার রাখি রফিক ভাই? আমরা ঘরে যখন প্রবেশ করি, নিজের ঘরের মধ্যে তো দেখি কোনো ময়লা তো নেই। ময়লা হলে আমরা চেঁচামেচি শুরু করে দিই, স্ত্রীকে আমরা বলি কি এইগুলো কি করেছো, পরিষ্কার কেন রাখোনি। তো নিজের ঘরকে, নিজের বেডরুমকে আমরা কত পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, আমরা এয়ার ফ্রেশনার আমরা করে দিই যাতে করে ঘর আমাদের সুগন্ধিময় হয়ে যায়। তখন তোরে এই ঘর তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর ধ্বংস হবে না। আর এই ঘরে নামাজিদের জন্য দোয়া করে, তাদের জন্য দোয়া করে, এবং এই মসজিদে ওই নামাজিকে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো এই মসজিদের জন্য আমরা কি করছি? যখন আমরা সচরাচর আমাদের এলাকার মহল্লার মসজিদে যাই, তো দেখি মসজিদ নোংরা হয়ে পড়ে রয়েছে, ময়লা আবর্জনা রয়েছে, ডাস্ট অনেকগুলো রয়েছে। তো এগুলো দেখে কি আমাদের মন কাঁদে না? আমাদের মনে কি আমরা দুঃখ প্রকাশ করি না? হয়তো না। এই যে বৃষ্টির সময় আছে, পানি পড়ছে, মসজিদের মধ্যে ফুলের মধ্যে জমা আছে, তো আমরা দেখেও এগুলো আমরা পরিষ্কার করি না। আমরা অনেক ময়লা জমা থাকে, ধুলাবালি জমা থাকে, আমরা এগুলো পরিষ্কার করি না। এরপরে দেখা যায় কি মসজিদের মধ্যে মশা মাছি ঘর বাদে সারা ঘোরাফেরা করে। তো আমরা সেইগুলো সেখান থেকে সরানোর কি কোনো ব্যবস্থা করেছি? হয়তো বা করিনি আমরা। যদি করিনি, তো আমাদেরকে করতে হবে, মসজিদকে খুশবুদার রাখতে হবে। মসজিদে যাচ্ছি তো মসজিদ থেকে কি এমন দুর্গন্ধ চলে আসছে পানি জমার কারণে বা ডাস্টের কারণে? তো আমাদের উচিত যাতে করে আমরা মসজিদকে পরিষ্কার রাখি, দ্বিতীয়ত আমরা খুশবুদার রাখি। যদি সম্ভব হয় তাহলে আমরা আগরবাতি জ্বালিয়ে দিব, আগরবাতি আমরা জ্বালিয়ে দিব বা না হলে লোবান যেগুলো আছে সুগন্ধিময় লোবান এটা আমরা কি করে জ্বালিয়ে চতুর্দিকে আমরা ঘুরিয়ে দিব, কেননা আগের জামানেও মসজিদকে পরিষ্কার রাখা হতো আর মসজিদকে সুগন্ধিময় করা হতো। যখন এই প্রসঙ্গে চলে আসলো একটি রেওয়ায়ত আমি বলি যে মসজিদকে পরিষ্কার রাখার কি ফজিলত রয়েছে। এক তো ভালোবাসার ব্যাপারে আমরা শুনলাম যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। এক রেওয়ায়ত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক মহিলার ইন্তেকাল হয়েছে যে মসজিদকে পরিষ্কার রাখতো, ময়লা আবর্জনা গুলো বাইরে ফেলে দিত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা আমাকে আগে কেন জানাওনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তো সাহাবা কেরাম আলী রিদওয়ান আরজ করলেন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি সে ইন্তেকাল করেছিল এবং রাত্রি তাকে আমরা দাফন করে দিয়েছি, আপনাকে জানাইনি এই জন্য কি আপনার ঘুমে ব্যাঘাত সৃষ্টি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন চলো তার কবরের পাশে আমাকে নিয়ে চলো। সাহাবা কেরাম আলী রিদওয়ান সঙ্গে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে জানাজা পড়লেন কবরের পাশে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে। এরপর সেই মহিলাকে জিজ্ঞেস করছেন বলো তুমি কি অবস্থায় আছো, কেমন আছো তুমি। তখন সাহাবা কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মুর্দা কি শুনতে পারে। আল্লাহ নবী ইরশাদ করলেন তোমাদের চেয়ে বেশি শুনতে পারে।
সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি এখনই এই মুর্দা আমাকে বলল কি আমি যে মসজিদ পরিষ্কার রাখতাম পরিষ্কার করতাম এই আমলের কারণে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছে।
সুবহানাল্লাহ।
হ্যাঁ, তো দেখুন কি মসজিদকে পরিষ্কার কেউ যদি করবে তো আল্লাহ তাআলা তার কবরের মধ্যে রহমত দান করবেন। তো আমাদের উচিত যাতে করে আমরা মসজিদকে পরিষ্কার রাখি এবং মসজিদকে আমরা সুগন্ধময় যাতে আমরা করার চেষ্টা করি।
আসলে মসজিদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা, হ্যাঁ, এই বিষয়ে আগে তো এর গুরুত্বটা জানতে হবে যে আমি কার ঘরে প্রবেশ করেছি।
সুবহানাল্লাহ।
তাই এটা কার ঘর? আপনি বলেছেন যে আমরা আমাদের ঘরকে কত পরিষ্কার পরিচ্ছন্ন কেন ভালো রাখি, কারণ ঘর আমাদের, আমরা নিজেরা এখানে বসবাস করি, সুতরাং এই ঘরকে আমরা নোংরা আবর্জনা পরিপূর্ণ হিসেবে আমরা দেখতে চাই না, কারণ আমরা এখানে বসবাস করি। অথচ আমাদের ঘরের যে মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর কত আফজল এবং কত উত্তম।
জি,
তো সেই ঘরের গুরুত্ব আগে আমাদেরকে জানতে হবে, তারপরেই আমরা এর সম্পর্কে সচেতন হব যে কি করে আমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। আর বিশেষত মানে অনেক এমন মুসল্লি রয়েছে যারা মসজিদের মধ্যে প্রবেশ করে, মানে সে ডান পা দিয়ে প্রবেশ করলো না বাম পা দিয়ে, সেই এটা কি বলবো আমি জানি না, জ্ঞান নেই নাকি খেয়ালেই আসে না যে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে নাকি বাম পা দিয়ে, মসজিদের যে সম্মান রয়েছে আদব রয়েছে এবং মসজিদে প্রবেশের পর যে জুতো ধোয়া পানি টপ টপ করে জুতো দিয়ে পড়তে থাকে মসজিদের মধ্যে, অনেক এমন দাড়ি রয়েছে মুখের মধ্যে মুসল্লি কিন্তু সে অজু করার পর দাড়িও মুছে নেওয়াটা, হাত পা মুছে নেওয়াটাও প্রয়োজন বোধ মনে করে না, সে দাড়ি থেকে পানি হাত থেকে কোনোই থেকে পানি মসজিদের মধ্যে টপ টপ করে পড়তে থাকে। এই যে বিষয়গুলো, এ থেকে আসলে আমাদেরকে আগে সাবধান হতে হবে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদে প্রবেশ করছি, প্রথমেই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে।
আমাদের আম্মা হুজুর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে প্রিয় আকা মদিনায় আলী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণের ও সেগুলো পরিষ্কার ও সুবাসিত রাখার নির্দেশ দিয়েছেন।
সুবহানাল্লাহ।
কিন্তু এই যে নির্দেশনা মসজিদকে সুবাসিত রাখো, মসজিদ পবিত্রতা রাখো, আজকে যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেটা রফিক ভাইও কিছু বলেছেন যে বিশেষ করে মসজিদে যখন আমরা আসি তখন আমাদের খেয়াল থাকে না যে আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসছি। একটা যে বিষয় যে আমরা কোথাও যদি যাই নিজের ঘর থেকে বের হয়ে দুনিয়াবি কোন আপনার যার উপর ভালো কোনো ই রয়েছে, আপনি ফর এক্সাম্পল মনে করেন কেউ থানায় চলে গেল, কেউ এসপি সাহেবের কাছে চলে গেল, কেউ কোনো মন্ত্রীর কাছে চলে গেল, প্রাইম মিনিস্টারের কাছে চলে গেল, তখন তার কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ হয়ে যায়, আমার থেকে কোনো
সম্পূর্ণ কিছু,
আমার থেকে কোনো এরকম কোনো কিছু প্রকাশ না হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় আমার কাছে এমন কিছু প্রকাশ না হয়ে যায় আমার থেকে
যাতে
করে সেখানে বেয়াদবি হয় অথবা সে আমাকে কোনো কিছু বলতে না পারে, আমার দিকে তাদের জন্য শুভ দৃষ্টিতে পড়ে যায়। কিন্তু এর চেয়েও কিন্তু এর সাথে তুলনা দেওয়া তো ঠিক না, মসজিদ তো আল্লাহ তাআলার ঘর না,
আল্লাহ তাআলার ঘর।
আল্লাহ তাআলার ঘরে এসে আমরা একেবারে উদাসীন হয়ে যাই, না আছে আপনার চলার কোনো আন্দাজ, না আছে কথা বলার কোনো আন্দাজ, না আছে নামাজ পড়ার কোনো আন্দাজ, না আছে ও জুতার কথা বললেন জুতা রাখার কোনো আন্দাজ, ঠাস করে ঠা করে রেখে দেয় বক্সের মধ্যে, এত জোরে মানে আওয়াজ হয়
শব্দ,
মানে মুসল্লিরা নামাজ শেষ করে পিছন দিকে
তাকায়
কি হলো, ওই এত বড় আওয়াজ কেন হলো,
বিঘ্ন সৃষ্টি হয়
না। তেমনি তেমন ভাবে আপনি দেখলেন বললেন যে আপনার ওই যে অজু করার পরে পানি টপ টপ করে পড়া, কিন্তু কিতাবে বর্ণিত রয়েছে এই অজুর পানি যে মসজিদে পড়া এটা মাকরুহ তাহরিমি, গুনাহের সমতুল্য, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, তো এগুলো থেকে আমাদের বাঁচা উচিত না। তো মসজিদের মধ্যে মানে জামাত খারাপ হয়ে গিয়েছে, এখন আমি তড়িঘড়ি করে অজু করে আসতে হবে, আমাকে জামাত ধরতে হবে, এখন জামাত তো ধরবো কিন্তু মসজিদের আদব যে রক্ষা হচ্ছে কিনা তা আমরা দেখি না। জামাতের দিকে আমার অনেক খেয়াল, জামাত ধরবো ঠিক আছে, কিন্তু যেই জিনিসগুলো করে আমাকে মসজিদে আসার দরকার ছিল সেগুলো তো আমার মধ্যে নেই, আমি জামাত ধরতেছি, তো এই জন্য এই ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত।
দেখেন আমরা অনেক সময় ওযু করি, ওযু করে আমরা মসজিদে যাই, তো দাড়ির মধ্যে অনেকগুলো পানি জমা থাকে, তো পানিও মসজিদের মধ্যে টপ টপ করে পড়তে আরম্ভ করে দেয়, অনেকে ওযু করে কিন্তু পা ভিজা থাকে, ভিজা পানি মসজিদের ফলের উপর দিয়ে হাঁটতে শুরু করে দেয়। তো আমি তো ওযু করলাম, তো ওযু করে বলা হয়েছে যদি পকেটে রুমাল থাকে রুমাল দিয়ে যাতে পা ভালো মতো মুছে নেয়, ভিজা পা নিয়ে যাতে ফলের মধ্যে পা না দেয় মসজিদে, যাতে আগে না বাড়ে সে, যাতে সে ভালো মতো করে পা মুছে নেয়, কিন্তু আমরা এমন করি না, পা ভিজা আছে হাত থেকে পানি ঝরছে, দাড়ি থেকে পানি ঝরছে, তারপরে পা ভিজা আছে, আমরা ভিজা পা নিয়ে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি, তো এমন করা কিন্তু ওলামা কেরাম বারণ করেছে, এতে মসজিদকে কষ্ট হয়।
জি, এই জন্য আমাদের মসজিদে আসার ব্যাপারে একটু আমাদের নির্দেশনা থাকা উচিত, বিশেষ করে খেয়াল থাকা উচিত,
আগে থেকে মাইন্ড সেট আপ যদি করে নেয় যে আমি কার ঘরে যাচ্ছি, এখানে আমার করণীয় কি রয়েছে, আমার বর্জনীয় কি রয়েছে, সর্বোপরি মসজিদের যে আদব এবং সম্মান রয়েছে এটা আমাদেরকে জানতে হবে, যে মসজিদে প্রবেশের যে সুন্নত তরিকা রয়েছে, কটা সুন্নত রয়েছে, আমরা অনেকেই জানি মসজিদে প্রবেশের প্রথমে কি করতে হবে, দোয়া পড়তে হবে, তারপর মানে ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে যে আদব গুলো সুন্নত গুলো রয়েছে সেগুলো যদি আমরা আমল করে মসজিদে প্রবেশ করি, আগে থেকেই আমরা সতর্ক থাকি, তাহলে হয়তোবা এ থেকে আমরা অনেকটাই পরিত্রাণ লাভ করতে পারি, এই অসতর্কতা বশত যে আমাদের দ্বারা ভুল ত্রুটি হয়ে যায়, যার কারণে আমরা গুনার মধ্যে পর্যবসিত হয়ে যাই।
এটা তো আছে, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন নামাজ পড়তে আসি তখন আমাদের পোশাক কিন্তু দেখা যায় যে আমি খুব সুন্দর, খুব সুচ্ছিরি, যেটা ভালো পোশাক এটা পরিধান করে আমি অফিসে যাব, এটা পরিধান করে কারো নিমন্ত্রণে যাব, কারো বিয়েতে আমি ভালো পোশাক পরিধান করে যাব,
সামাজিকতা
সামাজিকতা বজায় রাখার জন্য, কিন্তু আমি যে আল্লাহ তাআলার সামনে ইবাদত করতে যাচ্ছি, আল্লাহ তাআলার সামনে হাজির হব, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিব, তো এই ক্ষেত্রে আমাদের উদাসীনতা, আমাদের ঘরের মধ্যে নোংরা কাপড় কোনটা রয়েছে অথবা ঘামে ভিজা রয়েছে এই কাপড় পরেই আমরা চলে আসি, অথবা যেটা পরে সবসময় আমি থাকি, লঙ্গি পরে আমরা সবসময় থাকি, ওই লঙ্গি পরেই অথবা এই পরেই আমরা চলে আসি, কিন্তু দেখা যায় যে বুজুর্গের দিন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য স্পেশাল কাপড় রাখতেন, যে আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে যাচ্ছি স্পেশাল কাপড়,
নামাজের সময়
মানে সবচেয়ে সবচেয়ে যে বলা হচ্ছে যে সবচেয়ে দামি যে কাপড়
ওনার কাছে, ওই জামানার 1500 দিরহাম, ওই জামানায় 1500 দিরহাম দিয়ে উনি কাপড় ক্রয় করেছিলেন, আর পাগড়ি থাকতো, পোশাক থাকতো, আর ওই পোশাক বিশেষ করে ওই সময় পড়তেন যখন আল্লাহর দরবারে দাঁড়ান,
নামাজ পড়তেন,
নামাজ পড়তেন,
আল্লাহু আকবার। তো দেখেন বুজুর্গানের দিন আমাদের কি শিক্ষা দিচ্ছেন, আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি যখন আমরা নিমন্ত্রণে যাব, কারো বিয়েতে যাব, কোনো অফিসে যাব, কারো বড় কোনো অফিসারের সাথে দেখা করতে যাব, বন্ধুর সাথে দেখা করতে যাব, তখন আমাদের পোশাক চেঞ্জ হয়ে যায়, আয়নার সামনে দাঁড়াবো ঠিকঠাক মতো, আমি সব ফিটফাট আছে কিনা,
উত্তম পোশাক পরে,
সুটবুট সব ঠিক আছে কিনা, উত্তম পোশাক আমরা চলে যাই, কিন্তু মসজিদে যখন আমরা আসি তখন এর প্রতি আমাদের খেয়াল
কোনো ভুরুক্ষেপই
ভুরুক্ষেপ নাই, এজন্য আমাদের উচিত যে আমরা উত্তম পোশাক, আজকের হয়তো এই বিষয়ে যখন আমরা বলেই ফেলেছি যে আমরা আলোচনা করতে পারি মাদানী ফুল, এবং আমরা নিয়ত করতে পারি যে ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়তে যখন আমরা আসব তখন কমসে কম এতটুকু তো দেখি যে আমার শরীরের কাপড়গুলো ঠিক আছে কিনা, ঘামের কোন দুর্গন্ধ আমার শরীর থেকে আসছে কিনা, এই দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া ঠিক হবে না, তো এজন্য আতর সাথে রাখা, যেগুলো দিয়ে সুগন্ধিময় করে আমরা মসজিদে প্রবেশ করি, এবং ভালো উত্তম কাপড় যেটা আমি মনে করি যে আমার এই কাপড়টা উত্তম রয়েছে, এটা আলমিরার উপরে না রেখে যে এটা আমি যখন ওই শ্বশুর বাড়িতে যাবো তখন এই পোশাকটা পরবো, যখন আমি অফিসে যাব এই পোশাক গুলো পরবো, যখন আমি বিয়েতে যাব তখন এই পোশাকটা পরবো, থাক থাকের মধ্যে আমার আলাদা আলাদা করে থাকে, এগুলো আলাদা আলাদা না রেখে আমরা সবার প্রথমে এটা বলে যে সকল পোশাকের চেয়ে এই পোশাকটা দামি, এই দামি পোশাক দিয়ে আমি নামাজ আদায় করব।
আমাদের বুজুগানে কিরামের এটা অভ্যাস ছিল, ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা তিনিও অভ্যাস ছিল, আপনি ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলে, তো এই বুজুগানে কিরাম রাত্রে যে ইবাদত বান্দাগি করতেন বা নামাজের জন্য যখন দাঁড়াতেন তো উত্তম কাপড়টা পরে নিতেন। কেন বলতেন কি, আমি মহান রব্বে করিম জাল্লা জালালুর দরবারে আমি দাঁড় হচ্ছি, তার শান অনেক ঊর্ধ্বে আছে, আমি কি এইভাবে নোংরা কাপড় পরে কি আমি সেই রব্বে বাড়ি তালা দরবারে আমি দাঁড় হব, এই জন্য বিশেষ করে আমি কাপড় রেখেছি যাতে এই উত্তম কাপড় পরে আমি আল্লাহ তালার ইবাদত করতে পারি, তার কুদরতি কদম যেন আমি সিজদা করতে পারি। কিন্তু আজ বাপু আরেকটি কথা আছে, অনেক মাছ বিক্রেতা আছে, তো মাছ যখন বিক্রয় করে তো মাছের দুর্গন্ধ থাকে, ওই কাপড় নিয়ে সে মসজিদে চলে যায়।
লিখে মাছ বিক্রেতা নয়, মাছ বিক্রেতা নয়, এমনকি আপনার মেশিনারিজ কাজ করে যারা তৈলের গন্ধ
বা মোটর মেকানিক্স করতে চেয়েছি,
তারপরে ওই যে তেল গুলো থাকে ওই তেলের কাজ করে, হাত পা একেবারে ময়লা থাকে, দুর্গন্ধ আসছে তেলের, না যেমন মোবিলের দুর্গন্ধ
আসছে কাপড়ের মধ্যে।
আচ্ছা, এর মানে এটা নাকি তারা নামাজ পড়তে
আসবে না,
এর মানে এটা না, বলা হচ্ছে কি দেখতে হবে আমি তো আল্লাহ। আচ্ছা, আপনি কি ওই অবস্থায় কোন অফিসারের কাছে আপনি যাবেন, কোন বড় অফিসারের কাছে যাবেন, সে তো আপনাকে ঢুকতেই দিবে না
পার্টিতে, কোনো ফাংশনে,
কোনো ফাংশনে আমরা তো ওটা যাব না। তো দেখুন, আপনি আগে থেকে একটা পোশাক, দুইটা পোশাক নিয়ে নিন আপনি, কি আমি তো নামাজ পড়ি তো আমি একটা ব্যাগে থাক, ওটা আমি কি করে চেঞ্জ করে নিলাম, আমি সাবান নিলাম, সাবান দিয়ে হাত ভালো মতো করে পরিষ্কার করে নিলাম, 20-30 টাকা 40 টাকা দিয়ে আতর পাওয়া যায়, না হলে একটু আমরা শরীরে মেখে নিলাম। এরপরে যারা গোস্ত বিক্রেতা আছে, তো দেখা যায় কি কিছু রক্ত শরীরের মধ্যে লাগা থাকে, কাপড়ের মধ্যে লাগা থাকে, গন্ধ আসে, তারা ঠিক সেইভাবে মসজিদের মধ্যে প্রবেশ করে এবং নামাজ পড়তে শুরু করে দেয়। তো আমরা একটা পরামর্শ দিব এটাই, যাতে তারা দুটো পোশাক রাখে, বাড়ি থেকে একটা পোশাক নিয়ে যায়, যখন নামাজের সময় হয়ে যাবে দোকানে যেটা পড়েছিল সেটা খুলে দিয়ে নতুন কাপড়টা পরে, বা যেটা ঘর থেকে নিয়ে এসেছে সেটা পরে ভালো মতো করে ওযু করে আতর একটু লাগিয়ে মসজিদের মধ্যে চলে যাবে। এতে কি হবে, মসজিদের আদব রক্ষা হয়ে যাবে,
গুনাহ থেকে বাঁচতে পারবো।
জি,
মসজিদের পবিত্রতা না রাখলে আমরাই গুনাহগার হব।
জি,
কারণ যেহেতু আল্লাহ রাসূল হুকুম করেছেন যে মসজিদকে সুবাসিত রাখো, মসজিদ মহল্লা বলে মসজিদ তৈরি করো এবং
রাখা ওয়াজিব।
জি, তো এজন্য আমাদের উচিত যে বিশেষ করে যারা আমরা মসজিদে যাই তাদের এই দিকগুলো খেয়াল রাখা। যে দু তিনটা জিনিস আমরা এখানে বলেছি সেটা হচ্ছে, একে তো আমরা যখন মসজিদে আসবো তখন নিজের পোশাকের প্রতি খেয়াল রাখবো, নিজের শরীর থেকে দুর্গন্ধ আসছে কিনা এটাও খেয়াল রাখবো আমরা। দ্বিতীয়ত, মসজিদে যখন আমরা চলে আসলাম তখন আমরা খেয়াল রাখবো মসজিদে এমন কোন কাজ না করা যাতে করে অপবিত্রতা হয়, মসজিদের পবিত্র রক্ষা করতে হবে। আমরা নাথ খোয়া ইসলামের কাছে যাবো একটা কালাম শ্রবণ করার জন্য, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা আবারো আমাদের বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আমার কাছে দেখে নানা মদনী মদিনে বাদে, আমার কাছে দেখে নানা মদনী মদিনে বাদে, আমার একটু দিদার দানা মদনী মদিনে বাদে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা দিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, اللهم صل على سيدنا محمد جكن হবে তোমার দিদার তখনই হবে আদর যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে দেখা মদনী মদিনেওয়ালে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على মহম্মদিন যদিও নগণ্য আমি তোমারই তো হে নবী যদিও নগণ্য আমি তোমারই তো হে নবী আমার কদমে লাগাও না মদনী মদিনে ওয়ালে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد الله على سيدنا আমি গরিব অসহায় কোথায় যাবে আমার সহায় আমি গরিব অসহায় কোথায় হবে আমার সহায় আমার আশ্রয় দাও না মদনী মদিনেওয়ালে اللهم صل على سيدنا محمد 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 তোমার ধ্যানে হাত থাকে যেন সদাকৃতার তোমার ধ্যানে হাত সদা যেন থাকে গ্রিফতার বাঁচাও দৌলতে মোহ থেকে মদনী মদিনে ওয়ালে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد صلى الله تعالى عليه وسلم
ما شاء الله আমরা কালাম শ্রবণ করলাম আবার আমরা আজকের যে বিষয় মসজিদের পবিত্রতা এ সম্পর্কে কিছু আলোচনা করতে যাব রফিক ভাইয়ের কাছে যাব কিছু মাদানী ফোর্স বক্তব্য
আসলে আলোচনা যেটা চলছিল বাপু মসজিদের পবিত্রতা সম্পর্কে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দৃষ্টিতে আমাদের গোচরে চলে আসে কিন্তু বিভিন্ন সময় এটা পরিলক্ষিত হয় যার কারণে একটা অভিজ্ঞতা একটা এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলা অনেকেই দেখা যায় যে মসজিদের মধ্যে থুতু কফ ফেলার অভ্যাস থাকে একটা
মসজিদের মধ্যে,
মসজিদের মধ্যে অবস্থান করে বাইরে জানালা দিয়ে, তো জানালা দিয়ে অবস্থান করে ফেলার সময় অনেক সময় অসতর্কতা বশত মসজিদের মধ্যেই থুতু পড়ে যায় জানালার মধ্যে, মানে উইন্ড সিল যে থাকে, উইন্ডো যে সিল থাকে সিলের মধ্যেই পড়ে যায় জানালার মধ্যে। তো এই প্রসঙ্গে একটা হাদিসে পাক মনে পড়েছে আমার,
জি জি বলো,
আমার সামনে চলে এসছে যে নাসাই শরীফের হাদিস, এটা পৃষ্ঠা 126 এবং হাদিস নাম্বার 725-এ নবী রহমত শাফিয়া উম্মত তাজেদার রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে কিবলার দিকে কফ পড়ে থাকতে দেখে অসন্তুষ্ট প্রকাশ করলেন। কিবলার দিকে কফ পড়ে থাকতে দেখে খুবই অসন্তুষ্ট প্রকাশ করলেন। তা দেখে এক আনসারী সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠলেন এবং তা পরিষ্কার করে সেখানে সুগন্ধি লাগিয়ে দিলেন। অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে ইরশাদ করলেন, এই মহিলা কতই না উত্তম কাজ করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তো এই যে আমাদের মানে মসজিদের মধ্যে, এক তো হচ্ছে আমরা মসজিদ তো পরিষ্কার করি না,
যে
আমরা এটা ভেবে নেই, আমরা মানে এটা ভেবে থাকি, ধরে নিয়ে থাকি যে মসজিদ তো পরিষ্কার করবে খাদিম। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব তো আমার না, তো মসজিদ পরিষ্কার করবে খাদিম, কিন্তু আমি মুসল্লি, আমি মসজিদে নামাজ আদায় করি। একটা ময়লা যদি আমার সামনে পড়েই গেল, স্বাভাবিক একটা চুলের একটা চুল পড়ে রইল বা একটা কোন খড়কুটো পড়ে রইল, সেটা তুলে অন্তত অ্যাটলিস্ট আমি ফেলে দিতে পারি। এটা মানে একটা ইমানি দায়িত্ব আমাদের মুসল্লি হিসাবে, আমাদের যে ইয়ে রয়েছে মসজিদের প্রতি, আমাদের যে হক রয়েছে মসজিদের, যে অধিকার রয়েছে আমাদের প্রতি, সেই দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করছি যে ওই খড়কুটো বা চুল, অনেক সময় দাড়ির চুল, মাথার চুল, এগুলো পড়ে থাকে না, তো এর কারণে কি হয়, অসতর্কতা বশত তার এগুলো চুল দাড়িগুলো মসজিদে পড়ে যায়। তো যার পড়ে গেল, যে করে ফেললো, সে তো করেই ফেললো, কিন্তু যার দৃষ্টিগোচর হলো তার উচিত হচ্ছে এগুলো তুলে নেয়া। কেননা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি জাজবুল কুলুব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আমাদের চোখের মধ্যে একটা কণা, ধুলি কণা যেভাবে পড়লে আমাদের যতটা কষ্ট হয়, তার চেয়ে অনেক বেশি কষ্ট হয় একটা খড়কুটো যদি মসজিদে পড়ে থাকে, মসজিদের কষ্ট হয়। তা আমরা ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা নিজেরা চিন্তা করি যে আমাদের চোখের মধ্যে একটা বালু কণা, একটা মানে অণু পরমাণু, একটা কণা যদি আমাদের চোখের মধ্যে পড়ে যায়, ধুলোবালি, যেটা অনেক সময় আমরা চোখে দেখি না কিন্তু অনুভব করি, রিয়েলাইজ করি, অনুধাবন করতে পারি, আর এটার জন্য আমরা কতটা কষ্ট পাই যে আমাদের চোখের মধ্যে চোখ ব্যথা করে, চোখ আমরা ইয়ে করতে থাকি বারবার, তো এই যে আমাদের শারীরিক কষ্ট তো আমরা এতটা উপলব্ধি করি, এর চেয়ে বেশি কষ্ট হয় মসজিদের যখন একটা চুল কিংবা দাড়ি তার পশমটা মসজিদের মধ্যে পড়ে থাকে, খড়কুটো পড়ে থাকে। তো আমাদেরকে এই বিষয়গুলোকে প্রত্যেকেই আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের নৈতিক মানে যে আমাদের দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব থেকে আমাদেরকে মানে সচেতন হতে হবে, এটা আমি মনে করি।
মাশাআল্লাহ, আমরা মসজিদ পরিষ্কার এবং মসজিদের সুগন্ধ ময় করার কিছু বাদিন ফুল শুনছিলাম, আরো প্রশ্ন করি বিষয় নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে। তো বাস্তবিকই মসজিদকে অনেক কষ্ট হয় এবং মসজিদও অভিযোগ করে, তো আমাদের উচিত যাতে করে আমরা মসজিদকে পরিষ্কার রাখি। আর যদি আমরা এই অভ্যাস গড়ে তুলি, যখন আমরা মসজিদ যাবো তো কিছু আমরা আগরবাতি নিয়ে নিলাম, হ্যাঁ, মুয়াজ্জিন সাহেবকে বা খাদিম সাহেবকে দিয়ে দিলাম কি এটা আপনি জ্বালিয়ে একটু কি করুন, এটা সুগন্ধি ময় করে দিন মসজিদকে, তো আমার মনে এতো ভালো হবে। না হলে যদি আমরা আতর, ভালো মানের যদি আমরা আতর নিই, আতর নিয়ে যদি মসজিদে একটু পানি দিয়ে সেটাকে গলিয়ে যদি আমরা একটু স্প্রের মতো যদি আমরা করি, এতেও কি হবে, মসজিদ সুগন্ধি ময় হয়ে যাবে।
আচ্ছা, আগরবাতির কথা এর আগে বলেছেন, তো আগরবাতি এবং এগুলো লাগানোর ব্যাপারেও কিতাবে বর্ণিত রয়েছে, বিশেষ করে আমির সুন্নাতের লিখিত যে রিসালা মসজিদ সুবাসিত রাখুন, এর মধ্যে উনি উল্লেখ করেছেন যে আগরবাতির যে ছাই জ্বলে 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 ছাই গুলো, এগুলো মসজিদে যাতে না পড়ে যায়। তারপরে আমরা অনেকে গ্রামের মধ্যে বিশেষ করে দেখা যায়, শহরের মধ্যেও আছে, যখন কারেন্ট চলে যায় মসজিদে, কারেন্ট চলে যায় তখন মোমবাতি জ্বালানো হয়, তো ম্যাচ দিয়ে যেটা জ্বালানো হয়। মেজের জ্বালানোর বারুদের দুর্গন্ধ,
বারুদের দুর্গন্ধ,
এই দুর্গন্ধটাও কিন্তু আপনার
আবহাওয়া রয়েছে, এটা
দুর্গন্ধময় করছে না, এ থেকেও আমাদের মুক্ত থাকা উচিত।
বাইরে এটা জ্বালিয়ে
নিয়ে আসতো,
জি বাইরে জ্বালিয়ে
একটা থালার মধ্যে যদি আগরবাতিটা রেখে দেয়,
দেখেন তাহলে ওই ছাইগুলো
শত। বাপু, এটা আমি আপনার সাথে একটু অ্যাড করব যে যেটা মানে বিভিন্ন গ্রামে বা গঞ্জে যে মসজিদগুলো রয়েছে যেখানে অনেক সময় মোমবাতি পাওয়া যায়, আপনি তো মোমবাতির কথা বললেন, অনেক সময় এমনও মসজিদ রয়েছে মানে একেবারে যেটা মানে অজয় পাড়ায় গায়ে যে মসজিদগুলো রয়েছে সেখানে মাটির তেল, যে কেরোসিনের যে প্রদীপ রয়েছে মানে যেটাকে কি বলে কুপি বলে গ্রামের ভাষায়,
যে
কুপি বলে, এই কুপি জ্বালানো হয়,
যেটাকে
লম্প বলে অনেকে,
জি জি,
তো এর মধ্যে কেরোসিন তেল দিয়েই কিন্তু কুপিটা জ্বলে। এর যে কালো ধোঁয়া, এর যে দুর্গন্ধ, একটা কেরোসিন তেলে তো দুর্গন্ধ রয়েছে, কালো ধোঁয়া
অবশ্যই,
হ্যাঁ, এগুলোও কিন্তু মসজিদকে অপবিত্র করে। তো এই বিষয়গুলো মানে আসলে মসজিদকে আলোকিত করতে গিয়ে মানে অনেক সময় হয় না যে আমরা নেক কাজ করতে গিয়ে, নেকির আশায়, সওয়াবের আশায় করতে গিয়ে আমরা কিন্তু গুনাহগার হয়ে যাই। এটা কিসের কারণে? আমাদের অজান্তে, ইলিম না থাকার কারণে, আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অনেক সময় আমরা মানে সওয়াবের নিয়তে, পুণ্য অর্জনের নিয়তে আমরা করতে গিয়ে আমরা কি করি, গুনাহ হয়ে যাই। তো এই বিষয়গুলো আমাদেরকে আমার মনে হয় লক্ষ্য রাখা উচিত।
দ্বিতীয় হচ্ছে কি, আমরা অনেক প্রায় আমরা মসজিদ আমাদের যাওয়া হয় তো দেখি সেখানে ইঁদুর ঘোরাফেরা করে, ইঁদুর, বিড়াল, এরপরে ফ্রগ, ব্যাঙ গ্রাম অঞ্চলের মধ্যে আমি দেখি এগুলো, তো ভাবি এগুলো কি, আমরা নিজের ঘরকে ইঁদুর থেকে মুক্ত রাখি, পোকা থেকে মুক্ত রাখি, ব্যাঙ থেকে মুক্ত রাখি, কিন্তু আমি দেখছি ব্যাঙ লাফালাফি করছে। তো আমাদের উচিত যাতে করে আমরা নিজের ঘরের যত গুরুত্ব দিই তার চেয়ে বেশি যাতে আমাদেরকে আল্লাহর ঘরের গুরুত্ব দিতে হবে। আমি দেখব এটা শুধু মুয়াজ্জিন সাহেবের বা ইমাম সাহেবের বা কমিটির বা খাদিমের দায়িত্ব নয়, একক দায়িত্ব নয়, বরং এটা আমারও দায়িত্ব আছে।
আমি যখন গেলাম শুধু বলেই দেই, বলে দেই, বিশেষ করে মসজিদ কমিটি যারা আছে,
জি,
তাদের খরচ চলে আমাদের খাদিম সাহেবদের উপরে,
জি জি,
তুমি এটা কেন করলে না, সেটা কেন করলে না, ভাই মসজিদ কমিটি কেন, তাদের নাম কি, তারাই তো মসজিদের খাদিম, অ্যাকচুয়াল খাদিম তো তারাই,
জি জি জি।
তো আমি কেমন হয়ে গেলাম, আমার ঘরের মধ্যে তো আমি নিজের ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছি,
জি জি,
হ্যাঁ, খাটের মধ্যে খাট ঝাড়ু দিয়ে মশারি টাঙিয়ে দিচ্ছি বাচ্চার মাকে, বাচ্চাকে, নিজের মাকে নিজেও করছি। তো এমন কি হয়ে গেল যে আমি মসজিদে এসে হাত মসজিদের ঝাড়ুটা নিয়ে একটু যদি ঝাড়ু দেই আমার মান সম্মান চলে যাবে, আমি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, আমি কেন করবো?
অনেক কম দেখা যায় এটা কি, মসজিদে
মসজিদের ওয়াশরুম পরিষ্কার শুধু খাদিমই করবে, আমি করতে পারবো না কেন?
এটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গি
পাল্টানো দরকার আমাদের,
দৃষ্টিভঙ্গি,
সকল কাজ যদি খাদিম দিয়েই করবো তাহলে আমি কি জন্য।
দ্বিতীয় হচ্ছে যে ওই মোতোয়াল্লি বা কমিটি অনেক সৌভাগ্যবান আছে যে নিজের হাত দিয়ে মসজিদকে পরিষ্কার করে, সব কাজ খাদিমের হাতেই ছেড়ে দেয় না, বরং সে অনেক সৌভাগ্যবান এবং সে স্বভাবের অধিকারী হবে সে যদি নিজের হাত দিয়ে কাজকর্ম করে। আর একটু আমাদের এলাকায় দেখা যায় কি, মসজিদ কমিটিতে যারা রয়েছে তো এরা বেশি ইমাম, মুয়াজ্জিন এবং খাদিমের উপরে চড়ে বসে, এবং আমরা শুনি জোরে জোরে চিৎকার করে, এটা বলো না কেন। হ্যাঁ, তো আমার মনে হয় কি, ভালোবাসা সহকারে কাজ নেওয়া দরকার, কেননা মসজিদে যদি আমি চেঁচামেচি করি তো এটা কিন্তু ঠিক নয়। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব কি, মসজিদে চেঁচামেচি করা, মসজিদে দুনিয়াবী কথা বলা, ইনশাল্লাহ কথা প্রসঙ্গে যখন এটুকু উঠবে তো আমরা ইনশাল্লাহ আরজ করব।
আমরা তো যেটা করছি মানে এটা তো আমরা স্বাভাবিক মানে আম জনতার কথা বলছি,
জি জি,
যেখানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ,
জি,
তাদের মর্যাদা, তাদের গুরুত্ব, তাদের যে মহত্ত্ব আমাদের চেয়ে অনেক অনেক গুণ উপরে, সাহাবী গ্রামে নিঃসন্দেহে,
নিশ্চয়ই।
তো সাহাবী গ্রাম যখন মসজিদকে পবিত্র করতে পারেন, যেমন মুসনাদে আবি ইয়ালা প্রথম খণ্ডে হাদিস নম্বর 185, সেখানে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি জুমা মোবারকে মসজিদে নববী শরীফে তিনি সুগন্ধি ধোয়া দিতেন এবং মসজিদকে সুবাসিত করতেন। তো এটাও কিন্তু একটা খিদমত। আমি কতদিন করেছি মানে নিজেকে প্রশ্ন করি, এটা অন্যের দিকে আমরা মানে নির্দেশ না করি যে এ তো করে না, এ তো করে না। অনেক সময় কিন্তু আমাদের এই চিন্তাধারা আসে যে হ্যাঁ, অমুক লোককে তো আমি মসজিদ নোংরা করতে দেখেছি কিন্তু মসজিদ পরিষ্কার করতে দেখিনি। কিন্তু আমরা নিজেদের কথা ভাবি,
ঠিক,
এটা আসলে তখনই সম্ভব হবে যখন আমরা মসজিদের সিগনিফিকেন্স, মসজিদের গুরুত্ব তাৎপর্য যখন আমরা রিয়েলাইজ করতে পারবো, অনুধাবন করতে পারবো, তখন এই কাজগুলো আমাদের দ্বারা সম্ভব হবে। আর এই জন্য আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আর মসজিদ সুবাসিত করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদে স্প্রে ব্যবহার করা হয়, এয়ার রিফ্রেশনার। তো এক্ষেত্রে আসলে আমাদেরকে এখান থেকেও কিছুটা করতে হবে, মানে পরিহার করতে হবে। এটা চিকিৎসকদের মানে গবেষণা মতে দেখা গেছে যে এয়ার যে রিফ্রেশনার রয়েছে এটা তৈরি হয় কেমিক্যাল দ্বারা, অনেক রাসায়নিক পদার্থ দিয়ে, এবং এর কারণে অনেক সময় চামড়ার মধ্যে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সুগন্ধি করব, মসজিদ সুবাসিত করব, কিন্তু সেটা মানে আসলে দিনকাল তো এমন, প্রযুক্তির যুগ, আধুনিকতার ছোঁয়া প্রত্যেক জায়গায় মানে এখন পড়ে গেছে। তো আমরা শর্টকাটে এবং সংক্ষিপ্ত সময় সময়কে বাঁচাতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি যে সেটা হিতে বিপরীত হয়, মানে সেটা যতটা উপকৃত না হবে তার চেয়ে বেশি আমরা তার দ্বারা ক্ষতির সম্মুখীন হই। তা আমি মসজিদকে সুগন্ধিময় করছি, ঠিক আছে, এটা ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে যদি আমি এই রিফ্রেশনার, এয়ার রিফ্রেশনার ব্যবহার না করে আমরা যদি লোবান ব্যবহার করি, আমরা যদি আগরবাতি ব্যবহার করি, আমরা যদি উদ ব্যবহার করি, তো এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মসজিদেও সুবাসিত হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, কোনো সাইড ইফেক্ট হবে না, এর দ্বারা আমাদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। এই জিনিসগুলোর প্রতিও আমাদেরকে আমার মনে হয় যে লক্ষ্য রাখা উচিত সবার দিক থেকে।
জিজ্ঞাসা বলেন আপনি,
অবশ্যই দৃষ্টি না রাখলে কিন্তু আমাদের মসজিদ সমূহগুলো যদি আমরাই পবিত্র না রাখি তাহলে কে রাখবে?
কে রাখবে?
রাখবে কে? স্বাভাবিকভাবে আমরাই তো রাখবো না
আমরা।
আর এজন্য দেখেন আমরা এতক্ষণ ধরে মসজিদ কমিটির কথা বললাম, খাদিম, আমরা যারা মুসল্লি যারা আসি আমাদের কি করণীয় নেই? শুধু নামাজ পড়ে আমরা চলে যাব?
জি জি।
তো আমরাও যারা আছি, যারা মুসল্লি যারা রয়েছি, আমাদের উচিত যে আমরা কি করি, মসজিদকে পবিত্রতা যেভাবে রাখা যায় সেভাবে করি।
একটা বেশিরভাগ চোখে পড়ে
যে
আমাদের মুসল্লি ভাই যারা আসে, দূর দূরান্ত থেকে আসে বা বাইরে থেকে আসে, দেখা যায় কি জুতো পরে আসে, স্যান্ডেল পরে আসে, তো জুতোটা ঠিক এভাবে করে নিয়ে আসে আর সামনে রেখে দেয়। আমি এমনই দেখেছি, সামনে রাখা আছে ওর, সামনে জুতো রাখা আছে, শেষ, তার বরাবর সে নামাজ পড়ছে। আচ্ছা, বৃষ্টির সময় এখন চলছে,
বর্ষাকাল,
এই বর্ষাকালেও দেখেছি জুতো বা স্যান্ডেল নিয়ে আসে, এভাবে ধরে নিয়ে আসে, কিন্তু সেখান থেকে পানি পড়ছে, নাপাক পানিগুলো, ময়লা পানিগুলো, কাদা পানি তার মধ্যে লিপ্ত রয়েছে, এভাবে আমি দেখেছি পড়তেছে। আরে ভাই কি করছো ভাই, তুমি দেখো এটা কার ঘর আছে, কি যে ঘরের মধ্যে কেউ যখন আসে, নিঃশ্বাস কেউ নেয়, তো ওই নিঃশ্বাসের বরকতে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দেয়, সওয়াব লিখে দেয়, বরং আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে
থাকে, যদি সে সুন্নতে ইতিকাফ বা নফলে ইতিকাফে
নিয়ত করে নেয়। তো দেখুন, আমি কার ঘরে আসছি, আমি কি আমার ঘরের মধ্যে, বেডরুমের মধ্যে কি আমি এভাবে করে জুতো, ভিজা জুতো বা স্যান্ডেলকে আমি নিয়ে যাই? আমি তো করি না, বাইরে রেখে দিই। কিন্তু আমি দেখেছি, আপনিও দেখেছেন হয়তো, এই যে বর্ষাকালে দেখছি ভিজে আছে, টপটপ করে পানি পড়তেছে, ওরে আল্লাহ এটা কি হচ্ছে এটা? তো যাতে করে আমরা যাতে সম্মান করি,
আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে পবিত্র রাখার তৌফিক দান করুন। দর্শকবৃন্দের নিকট অনুরোধ হচ্ছে যে আমরা যারাই আজকে অনুষ্ঠান দেখছি, আমরা পারিপার্শ্বিক দিকগুলো নিয়ে আলোচনা করছি যে কি হচ্ছে আমাদের মসজিদের মধ্যে, এগুলো একটু খেয়াল রাখা উচিত না? আমাদের বেডরুম কত সাজিয়ে রাখি আমরা সুন্দর করে, আমাদের বাড়িগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু মসজিদকে আমরা কেন এত অবহেলা? কারণ কি, এখানে তো আপনার হাজার হাজার মানুষ নামাজ আদায় করতে আসে, হাজার হাজার মানুষ যদি এক একটা বালিও হাত থেকে উঠিয়ে নিয়ে যায়, আমার মনে হয় একদম আয়নার মতো পরিষ্কার থাকবে, কি মনে রাখবেন ভাই?
অবশ্যই, আর বিশেষ করে এখন রমজান মাস, বাপু, রমজান মাসে যেহেতু রোজার মাস, আর এখানে মুতাকাফিন অনেক মসজিদে ইতিকাফকারী ইতিকাফ করবে বা অনেক মসজিদে আছে করছে ইতিকাফ, যেমন আমাদের দাওয়াতে ইসলামের মসজিদগুলোতে পহেলা রমজান থেকে ইতিকাফ শুরু হয়ে যায়, নফলে ইতিকাফ শুরু হয়ে যায়, এবং সুন্নতে ইতিকাফ যেটা রয়েছে এটা 10 দিন শেষ থেকে শুরু হতো। এখানে যারা মুতাকাফিন যারা রয়েছেন বা যারা থাকেন এখানে, বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়ে, এবং শুধু মানে নট অনলি মুতাকাফিন বাট অলসো যারা মুসল্লি রয়েছে বাইরে যারা আসে, তাদের উদ্দেশ্য এখান থেকে আমরা এই মেসেজ দিতে পারি, বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছে, যে মসজিদে আসার পূর্বে বিশেষ করে যে সকল খাদ্য দ্রব্য মানে দুর্গন্ধ সৃষ্টি করে, যেমন কাঁচা পেঁয়াজ, ইফতারির সময় অনেকে খেয়ে,
খুব সুন্দর কথা একটা মনে করছেন, এখন ইফতারির সময় কাঁচা বুট,
রসুন, পেঁয়াজ, মানে মুখের জায়কার জন্য, মুখের স্বাদের জন্য এগুলো অনেকে খেয়ে থাকে। তো এই যে জিনিসগুলো, আবার অনেকে জাঙ্ক ফুড খেয়ে থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ছোলা, এই ভাজা, তেলে ভাজা, বেগুনি, তো এই জিনিসগুলো যতই খাবে পেটের মধ্যে গ্যাস হবে এবং পেটের গ্যাসের কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়।
আচ্ছা,
তো এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশের ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে আমাদেরকে। যদি এমন হয় যে আমার মানে মুখের মধ্যে দুর্গন্ধ রয়েছে, আমি যদি এটা নিশ্চিত হই, তাহলে আমি বলবো যে তার মসজিদে আসাই এখানে, আর আমি কি মানে এটা শরীয়তের মধ্যে নিষেধ রয়েছে, সে যেন মসজিদে না,
মসজিদে না
মুখে দুর্গন্ধ,
মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা নিষেধ,
মুখে দুর্গন্ধ।
যদি কারো এমনিতেই দাঁত থেকে রক্ত বের হয় অথবা মুখ দিয়ে দুর্গন্ধ আসে, তাহলে তার জন্য শরীয়তের
জন্য এখানে
শরীয়তে বিধান রয়েছে, সেজন্য ডাক্তার দেখিয়ে ভালো হয়ে তারপর মসজিদে আসে। এরকম ইমাম সাহেব যদি থাকেন, তাদের ব্যাপারেও কিতাবে বর্ণিত রয়েছে, বিশেষ করে ফাতোয়া রাজবিয়া শরীফের মধ্যে, যে তিনি যেন ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায়, ডক্টর দেখাক এবং মুখ যাতে করে গন্ধ না আসে ও থেকে চলে আসে। আচ্ছা, যাদের গন্ধ আসে সে তো নিজের গন্ধ নিজের টের পায় না, এই জন্য সিস্টেম হচ্ছে আপনি দুই হাত নিন এবং মুখের কাছে নিন, এভাবে করে আপনি আপনার মুখ থেকে ই দিন, তারপর নাক দিয়ে আপনি নিজে নিজের গন্ধ নিন যে আপনার মুখ থেকে গন্ধ আসে কিনা, তখন আপনি বুঝতে পারবেন আপনার মুখ থেকে গন্ধ আসতেছে কিনা। এখন রমজান মাস, যেহেতু রমজান মাসে তো মুখের যে দুর্গন্ধ বের হয়, মুখের যে গন্ধ আল্লাহ পাক, এটা তো আল্লাহ তাআলার নিকট মিশক আম্বরের চেয়েও
বাপু, এটা নিজের দুর্গন্ধ, যেমন অনেকে ঘামের দুর্গন্ধ, না ঘামের ঘাম নিয়ে মসজিদে, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন, তো ঘাম নিয়ে মসজিদে প্রবেশ করে, মসজিদে নামাজ পড়ে, তো সে কিন্তু নিজের ঘামটা কিন্তু নিজে উপলব্ধি করতে অনুভব করতে পারে না। কেন? কারণ এটা বৈজ্ঞানিক একটা ইয়েও রয়েছে, ব্যাখ্যাও রয়েছে, যে নাকের ভিতরে যে ছিদ্রগুলো রয়েছে, নসার রন্ধ্র যেগুলো রয়েছে, এগুলো একসময় দেখা যায় যে আতরও যদি আমরা লাগাই, সুগন্ধি লাগাই, এই সুগন্ধটা নেয়ার পর এক সময় এরপর কিন্তু আর সুগন্ধিটা পাওয়া যায় না। তার মানে এই নয় যে সুগন্ধি বিলীন হয়ে গেছে বা সুগন্ধি নেই, সুগন্ধি রয়েছে, কিন্তু আমাদের নাকে যে ছিদ্রগুলো রয়েছে, নস্যরন্ধ, এগুলো নিয়ে এরপর এগুলো মানে এঁটে যায়, মানে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, এরপর কিন্তু আর সুগন্ধি হোক বা দুর্গন্ধ হোক এটা কিন্তু লাগে না। তো আমাদের গায়ে যে দুর্গন্ধ থাকে, ঘামের দুর্গন্ধ কিংবা আমাদের মুখের দুর্গন্ধ, এটা আমাদের নাকে একসময় গিয়ে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়, এরপরে আর সেটা ওই দুর্গন্ধ হোক বা সুগন্ধ হোক এটা লাগে না। তার উদ্দেশ্য, তার মানে এই নয় যে আমার মুখের দুর্গন্ধ শেষ হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। তো এটা নিশ্চিত হতে হবে আমাদেরকে যে আমাদের দেহে কিংবা আমাদের মুখে দুর্গন্ধ আছে কিনা,
বিশেষ করে
সেটা দূর করারও আমাদেরকে চেষ্টা করবো।
রমজান ছাড়া যারা বিড়ি, সিগারেট এগুলো পান করে থাকে না, তারা দেখা যায় যে বিড়ি সিগারেট পান করে উজু করে মসজিদে চলে আসলো। তো যারা বিড়ি সিগারেট পান করে তাদের মুখ থেকে কিন্তু এমনিতেই দুর্গন্ধ, বিশেষ করে ফতোয়ায় ফয়জুর রসুলের মধ্যে এসেছে, হুক্কা, বিড়ি, সিগারেট পান করা এবং কাঁচা রসুন ও পেঁয়াজের মতো বস্তু খাওয়ার সময় এবং নাপাকির স্থানে বিসমিল্লা পাঠ করা মাকরুহ। এখন দেখেন এই সময় এই জিনিসগুলো খেয়ে তখন আবার মসজিদে চলে আসা, আরমান ভাই কি বলবেন?
যেভাবে রফিক ভাই বিষয় নিয়ে আলোচনা করলেন, যে অনেকেই তো রমজানের আগের কথা, যে পূর্বে অনেক লোকেরা যেমন সিগারেট বা পান বা এমন কিছু খেলো, তো এরপরে সে ডাইরেক্টলি মসজিদে চলে যায়, তো উচিত যাতে করে সে মিসওয়াক করে নেয় বা ভালোভাবে ব্রাশ করে নেয় যাতে করে আমার মুখ থেকে দুর্গন্ধ বের না হয়। এতে কি হবে, ফ্রেস্তাদের কষ্ট হয়,
মুসল্লিদেরও কষ্ট হবে আর উপরন্তু
ফ্রেস্তাদেরও কষ্ট হয়। তো এই জন্য আমরা যাতে কষ্ট না দিই ফ্রেস্তাদেরকে, আমরা একটু বুঝি কি আমি কার ঘরে আমি দাখিল হচ্ছি, কার ঘরে আমি প্রবেশ করছি, একটু সতর্ক, একটু খালি মনে যদি একটু চলে আসে কি না এটা পবিত্র ঘর আছে, আল্লাহর ঘর আছে, আমাকে সেভাবে পবিত্র হয়ে আল্লাহর ঘরে আমাদেরকে যেতে হবে। আপনি যেভাবে বললেন কি আমরা অনেকে ইফতারের সময় পেঁয়াজ আমরা খেয়ে নিই, এরপরে আমরা চাটনি টাটনি বানিয়ে যাই, তো যখন আমরা মসজিদে প্রবেশ করব তো যাতে মিসওয়াক করে নিই, নাহলে ভালো মতো করে কুলি করে নিই, যদি মিসওয়াক না থাকে ভালো মতো কুলি করে নিই, যাতে করে আমরা মুখের দুর্গন্ধটা চলে যায়। তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে।
মসজিদের মধ্যে কথা বলা, মসজিদে মুবাহ কথাবার্তা বলা, মাকরুহ নেকিগুলোকে খেয়ে ফেলে,
জি,
আল্লাহু আকবার। এরপরে আপনার জামে সাগির এর মধ্যে রয়েছে মসজিদে হাসলে কবর অন্ধকার হয়ে যাবে।
আল্লাহ,
এখন মসজিদে এসে অনেকে হাসাহাসি করে, অনেকে কথা বলে, দুনিয়াবি কথাবার্তা বললে তো 40 বছরের নেকি বরবাদ হয়ে যায়,
মসজিদে তো নেকি।
তো এইগুলো থেকে আমরা কিন্তু একেবারে পরোয়াই করি না। মসজিদে এসে বিশেষ করে যখন মিটিং শুরু হয় মসজিদ কমিটির, ওখানে বসে মানে এদিকে সেদিকের কথা, হাসি মজাক সবকিছু চলতে থাকে। বিশেষ করে তারপরে আপনার অনেক সময় দেখা যায় অনেক মুসল্লি চলে আসে না, মুসল্লি এসে নামাজের আগে অনেকক্ষণ সময় থাকে, সময় থাকে এখন তারা বসে ওই ঘরের কথা আলোচনা, নিজের বেডরুমের আলোচনা, নিজের ফ্যামিলিগত আলোচনা, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা, সামাজিক পারিবারিক সকল বিষয় নিয়ে কি আলোচনা শুরু করে দেয়। এই যে কথাবার্তা বলে নিজের বিপদ নিজে ডেকে আনা, আল্লাহ তাআলার পানা। তো এগুলো থেকে আমাদের মুক্ত থাকা উচিত।
দেখেন, এটা আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় দেখা যায় কি, মসজিদে আমরা উচ্চ স্বরে কথা বলি, চেঁচামেচি করি, দুনিয়াবি আমরা কথা বলি। যেমন বুজুগানে দিন মুবা অর্থাৎ জায়েজ কথাও মসজিদে বলতেন না, যেটা জায়েজ আছে সে কথা তারা মসজিদে বলতেন না। যেমন হযরতে খলফ বিন আইয়ুব রাহমাতুল্লাহি তাআলা একবার মসজিদে উপস্থিত ছিলেন, কেউ কিছু জিজ্ঞেস করলেন, তো তিনি রাহমাতুল্লাহি তাআলা আগে নিজের মাথা মসজিদের বাইরে বের করলেন, এরপরে জায়েজ কথার উত্তর দিলেন, জায়েজ উত্তর দিলেন। তো বুজুগানে কেরামও মসজিদের ভিতরে জায়েজ কথা কম বলতেন আর বলা থেকে তারা বেঁচে থাকতেন। মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না, দুনিয়াবি কথা বলা যাবে না, কিন্তু আমরা কি করি, চল মসজিদে বসি, ফ্যানটা ছেড়ে দিই আমরা, আর দুনিয়াবি কথা বলতে শুরু, আর কেমন আছিস তুই, অনেকদিন পর দেখা হলো, দেখা যাচ্ছে না, কি খবর, এই যে পুরা মিটিং শিটিং এদিকের কথা ওদিকের কথা পরিবারের কথা আমরা বলতে শুরু করে দিই। তো মনে করি মসজিদ রিল্যাক্সের জায়গা, বাস্তবিকই সেখানে শান্তি আছে, কিন্তু সেখানে দুনিয়াবি কথা বলা যাবে না। বর্ণিত হয়েছে যে মসজিদে দুনিয়াবি কথা বলবে তো তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে। যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় বলা হয়েছে কি, সেভাবে তার আমল গুলো ঠিক সেভাবে নষ্ট হয়ে যাবে, মানে চলে যাবে, শেষ হয়ে যাবে। আর বলা হয়েছে কি, আখরি জামানায় কিছু লোক এমন হবে যারা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলবে, যারা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলবে। তো যদি আমরা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলি তাহলে আমলগুলো আমাদের নষ্ট হয়ে যাবে, এর থেকে আমাদেরকে ভয় পাওয়া উচিত। আর বলা হয়েছে ইমাম, আপনি যেটা বললেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন কি, যে দুনিয়াবি কথা বলবে তো আশা করা যায়, সম্ভব রয়েছে কি তার 40 বছরের ইবাদত সেই সময় নষ্ট হয়ে যাবে, যে দুনিয়াবি কথা বলবে।
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের উপর একটা যুগ আসবে যে মসজিদে তাদের দুনিয়াবি কথাবার্তা হবে, তোমরা তাদের সাথে বসিও না, কারণ আল্লাহ তাআলার সাথে তাদের কোনো কাজ নেই।
আল্লাহ,
এই যুগ কিন্তু এখন চলে আসছে অলরেডি।
জি জি,
মসজিদে দুনিয়াবি কথা, আমাদের তাদের সাথে কোনো কাজ নেই, কারণ আল্লাহ তাআলা
কোনো মানে আমাদের সম্পর্ক
সম্পর্ক নেই। এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মদিনার তাজেদার রাসূলগণের সরদার হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ মসজিদে উচ্চস্বরে হারানো জিনিস তালাশ করতে কাউকে শুনে তাহলে তাকে বলবে আল্লাহ তাআলা ওই হারানো জিনিস তোমাকে যেন মিলিয়ে না দেয়। কেননা মসজিদ গুলো এই কাজের জন্য তৈরি করা হয়নি। এখন দেখেন মসজিদের মধ্যে যারা এগুলো ই করে,
কোনো কিছু হারিয়ে যায়,
তালাশ করে জোরে জোরে, বলে জুতা নিয়ে গেছে আমার, তো এভাবে তাদের জন্য দেখেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে বাঁচাক।
আর ফতোয়া রাজভিয়ার 16 খণ্ড পেজ 9312 তে রয়েছে কি, বর্ণিত আছে মসজিদ আল্লাহ তালা নিকট অভিযোগ করলো, মানুষ আমার ভিতর বসে দুনিয়াবি কথা বলে, আমি অভিযোগ করে ফেলার পথে তার সাথে প্রতিমধ্যে ফিরিস্তার সাক্ষাৎ হলো। যখন সে যাচ্ছিল মসজিদ আল্লাহ তালার দরবারে অভিযোগ করার জন্য, তো পথে ফেরেস্তাদের সাক্ষাৎ হলো এবং বললেন আমাদেরকে মসজিদে দুনিয়াবি আলোচনাকারীদেরকে ধ্বংস করার জন্য প্রেরণ করা হয়েছে। মসজিদ যাচ্ছে আল্লাহর দরবারে অভিযোগ করার জন্য কি, মলা আমার এই ঘরের ভিতরে লোকেরা প্রবেশ করে দুনিয়াবি কথা বলে, এই অভিযোগ করার জন্য যাচ্ছিল, পথে ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ হলো, তো ফেরেস্তারা বললেন কি আমাদেরকে দুনিয়াবি আলোচনাকারীদেরকে ধ্বংস করার জন্যই প্রেরণ হয়েছে। তাহলে বোঝা গেল কি, যে ব্যক্তি মসজিদের মধ্যে বসে দুনিয়াবি কথা বলবে তো ফেরেস্তারা তাদের উপরে নালত করবে এবং ফেরেস্তারা তাদেরকে ধ্বংস করবে। তো আমাদের উচিত যাতে করে আমরা এ থেকে ভয় করি এবং দুনিয়াবী কথা থেকে বাঁচার আমরা চেষ্টা করি।
একই তো আমরা বর্তমান যুগে মানে সাধারণ মানুষের কথা বলি, আমল থেকে অনেক দূরে,
অনেক দূরে,
গুনার মধ্যে আমরা পর্যবসিত রয়েছে, নিপতিত, জর্জরিত, যাই বলেন না কেন, মানে গুনাহের চোরাবালির মধ্যে আমরা তলিয়ে যাচ্ছি দিনের পর দিন। মানে নেকির রাস্তা থেকে আমরা সরে গিয়ে গুনার রাস্তার দিকে আমরা ধাবিত হচ্ছি, গুনার মানে হাজারটা দরজা খোলা রয়েছে আমাদের দিকে। যাও আমরা সামান্য কিছু নেকি করি, যাও করি, মানে আল্লাহ তাআলার দয়া, সেই নেকি গুলোও যদি ধ্বংস হয়ে যায় এই ভুল ত্রুটির কারণে, অজান্তে, মানে আমাদের ইলিম না থাকার কারণে। একে তো আমাদের নেকির মানে পাল্লা হালকা, নেকি নেই, তো সামান্য নেকি গুলো করেও যদি আমরা বরবাদ করে দিই তাহলে আমাদের আমাদের উপায় কি হবে, কি পরিণতি হবে?
আমরা আসলে মসজিদের পবিত্রতা একটা এত বড় বিষয় যা কিছুক্ষণ সময় আলোচনা করলে হয়তো সম্ভব না বোঝানোর ব্যাপার। তারপর আমরা যতগুলো পারতেছি এবং যা কিছু মাদানী ফুল দেওয়ার চেষ্টা করছি এগুলোই আমরা যদি স্মরণে রাখতে পারি এবং এর উপর আমল করতে পারি, ইনশাআল্লাহ তাহলে আমরা মসজিদের পবিত্র লক্ষ্য করতে পারবো। কিছু নাথ খাওয়ার কাছে যাবো কালাম শ্রবণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله غناهك مهي جهتي هي عادت يا رسول الله تمي اب کچھ کرو مارے نبال يا رسول الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله يا رسول الله أدركني يا حبيب الله
ادركني يا حبيب الله. المنتا وسيلتي مجھے با آشا جن آبا کوری شاپنے آپ در دیدار کوری با آشا جن آبا
لتی رسول اللہ درخنیا حبیب اللہ
لتی
رکھنی
رسول اللہ آشا آشا دین جے کاٹے قوم جنی بھاگو اوجے
رسول اللہ
حلت ہے لتی
انتا وسیلتی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ.
আজকের বিষয় মসজিদের পবিত্রতা, আর বিশেষ করে মসজিদের যে পবিত্রতা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আমাদের মসজিদ সমূহের মধ্যে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে যাই মসজিদ যাওয়ার সময়, আর এটা নেওয়াটা স্বাভাবিক ব্যাপার, তাকে শিক্ষা গ্রহণ করাচ্ছি যে বাবা তোমাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে. তো এ ব্যাপারে আমাদের কি কি খেয়াল রাখা উচিত?
মসজিদে বাচ্চাকে পাগলকে তো এত ছোট বাচ্চাকে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে,
যে মসজিদের আদবই বোঝে না,
যারা মসজিদের আদব বোঝে না এবং পাগল যারা রয়েছে তাদেরকে মসজিদে বসা দেওয়া হলো, এতেও নিষেধ করা হয়েছে যাতে মসজিদে কুকুর প্রবেশ না করে, এদিকেও বারণ করা হয়েছে. ঠিক আছে, আপনি নিয়ে যাবেন, কিন্তু বাচ্চা যখন বুঝমান হয়ে যাবে, এতটুকু বুঝে কি আমি মসজিদ কি আছে, মসজিদের পবিত্রতা আছে, আমাকে এইভাবে নামাজ পড়তে হবে, তো যদি প্র্যাকটিস করাতে যদি চান তাহলে আপনি ফরজ নামাজ মসজিদে পড়ে নিন, পড়ে নেওয়ার পরে নাফিল এবং সুন্নাত ঘরে গিয়ে পড়ুন নিজের বাচ্চাকে নিয়ে, যাতে আপনার বাচ্চা আপনাকে দেখে শিখে, বা অথবা আপনার স্ত্রী নামাজ পড়ছে আপনার স্ত্রীকে দেখে যাতে করে বাচ্চা এভাবে করে নকল করে নেয়. তো এভাবে উলামা কেরাম ছোট বাচ্চাকে নিয়ে যেতে বারণ করেছে. অনেক সময় দেখা গিয়েছে কি বাচ্চা প্রসাব করে দেয় মসজিদের মধ্যে, বাচ্চা প্রসাব করে দেয় মসজিদের মধ্যে, বাচ্চা
অপবিত্র হয়ে গেল,
অপবিত্র হয়ে গেল,
চিৎকার করে, সর চিৎকার করে,
আমরা
মারামারি করে,
মারামারি করে, ধাক্কাধাক্কি করে, দাঁড়িয়ে আছে একজন
আমাদের সামনে দিয়ে চলে যায়.
জি,
তো অনেকগুলো সমস্যা আছে, এজন্য আমাদের উচিত যে এরকম একদম ছোট বাচ্চা না নিয়ে যাওয়া. হ্যাঁ, এমন কিছু বাচ্চা আছে যাদের বয়স 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, তারা কিন্তু কিছু ভদ্র না, মানে গেলে নামাজ পড়ে এবং বাবার সাথে গেলে ওই দাঁড়িয়ে থাকে. আচ্ছা, বিশেষ করে দেখা যায় যে অনেক মসজিদে এরকম দেখা যায় যে জুমার নামাজে বাচ্চাদেরকে বিশেষ করে নিয়ে আসা হয়, আর ওই কাতারে মাঝখানে দাঁড় করে দেওয়া. এজন্য কিতাবে বর্ণিত রয়েছে, বিশেষ করে ফতোয়া রাজবিয়া সম্বন্ধে বর্ণিত রয়েছে যে বাচ্চাদেরকে মাঝখানে মধ্যখানে কাতারের মধ্যখানে দাঁড় করানো নিষেধ, তাদের জন্য আলাদা কাতা তৈরি করতে হয়, কেননা বাচ্চাদের উপর তো নামাজ ফরজই না, তাদের
যদি আপনার কতেসাব যেটাকে বলা হয় এটা হওয়ার সম্ভাবনা আছে। আর ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদ সমূহকে বেচাকেনা করা, ঝগড়া বিবাদ করা, উচ্চ আওয়াজ করা, শরঈ শাস্তি প্রতিষ্ঠা করা এবং তলোয়ারের আঘাত থেকে বাঁচা। এখানে কিন্তু দু তিনটা বিষয় এখন আমাদের এর মধ্যে জড়িত, বেচা কেনা করা, ঝগড়া বিবাদ
মধ্যে কেনা বেচা,
মসজিদের মধ্যে উচ্চ আওয়াজ করা। আচ্ছা, দুই কমিটির মধ্যে লেগে গেল, ইমাম সাদের সাথে মুসল্লির সাথে লেগে গেল কোন একটা কথার কাটাকাটি। আমরা কিছুদিন পূর্বেও দেখেছি যে আপনার ইমাম মসজিদের মধ্যে লেগে গেল, একটা আপনার ই হয়ে গেল না, অনেক বড় কাজ হয়ে গেল, এটা আল্লাহ তাআলা মাফ করুক, এরকম না হওয়া উচিত। তো এই চিৎকার করা, শোর চিৎকার করা, উচ্চ আওয়াজ করা, ঝগড়া বিবাদ করা মসজিদে সম্পূর্ণ হারাম, নিষেধ মসজিদের আওতাধীনের মধ্যেই। এর মধ্যেই ওই আতর ইত্যাদি ইত্যাদি বেচে নেওয়ালা বেচা শুরু করে।
এমন হয় কি অনেক কারো বাড়ি আসে, মোবাইল ফোন করলো, কেউ নাই মসজিদের মধ্যে, নামাজ শেষ হয়ে গেছে, এখন বসে হ্যাঁ এই মালের রেট আছে, এই মালটা দিয়ে দাও, ঠিক আছে, ওই বাড়ির টাকা দিয়ে গেছে। প্রায় কিন্তু এরকম হয়, এটা নাকি হয় না, মোবাইল আছে, মোবাইলের মধ্যে এক কোণায় বসে বা নামাজ শেষ হয়ে গেছে, একটু দেরি করে নামাজ পড়তে এসেছে, এখন শুরু হয়ে গেল, সেখানে একটু রিল্যাক্স হয়ে যাবে, কারণ রমজান মাস আছে, 10 মিনিট আমি রিল্যাক্স করে নিলাম আর মোবাইলের মধ্যে আমি লেগে গেলাম, ঠিক আছে, আমি দোকানে আসতে পারছি, রোদ আছে, তো আমি এখানে বসে আছি, দেখো তো ওই পার্টিটা মাল দিয়ে গেছে কিনা, আচ্ছা টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিয়ে গেল কিনা, এইভাবে করে আমরা মসজিদের মধ্যেই
শুরু করে দিলাম। আমাদের দর্শক বৃন্দ, আজকের রমজান আল্লাহর মেহমান অনুষ্ঠানের মধ্যে আমরা মসজিদের পবিত্র সম্পর্কিত বয়ান শ্রবণ করেছি, বিশেষ করে মসজিদের মধ্যে আমরা যাব কিভাবে, যাব প্রথমত তৈয়ারি করি আমরা কোথায় যাচ্ছি, সেই ব্যাপারটা আমরা একটু অনুধাবন করি এবং নিজের শরীর, নিজের পোশাক পরিচ্ছদ সকল কিছু মেনটেন করে আমরা তারপরে মসজিদে যাই। মসজিদে গেলে দুনিয়াবি কথা থেকে বেঁচে থাকি, গীবত থেকে বেঁচে থাকি এবং মসজিদে যাওয়ার পূর্বে মোবাইল ফোনগুলো আমরা অবশ্যই বন্ধ রেখে তারপরে যাব। ঝগড়া বিবাদ করা, উচ্চ আওয়াজে কথাবার্তা বলা, নিজের জুতাকে বক্সের মধ্যে এমন ভাবে না রাখা যাতে করে কি আপনার আওয়াজ না হয়, এভাবে রাখা, এমনকি এমন ভাবে হাঁটা, আমির আলোচনার দামত বরকাতুর আলিয়া বলেন যে তোমরা এমন ভাবে হাঁটো যাতে করে শব্দ না হয়, জোরে জোরে ধুমধুম করে দৌড়ানো এরকম না থাকা। বিশেষ করে ওই সকল ইসলামী ভাইয়ের নিকট একটু মাদানী অনুরোধ করবো, যারা মসজিদের আশেপাশে দোকানদারি করে থাকেন, অনেক সময় দেখা যায় দোকানের মধ্যে টেলিভিশন চালিয়ে থাকেন অথবা টিভি চালিয়ে আপনার গান বাদ্য বাজান, এগুলো বাজানো নিষেধ, হারাম, নাজাইজ, এবং আরো আপনার কারণে মসজিদে এর আওয়াজ আসতেছে, একটু তো লক্ষ্য করি আমরা কোথায় আমার গানের আওয়াজ যাচ্ছে। তো এগুলো থেকে আমাদের সর্বকালের জন্য একেবারে তওবা করা উচিত আমাদের, আল্লাহ তাআলা আমাদের তওবা নসিব করুক এবং মসজিদের পবিত্রতা সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আমরা মুসলমান, মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। এজন্য আমি আবারও অনুরোধ করব যে আমরা মসজিদ সমূহকে পবিত্র রাখার জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে আমাদেরকে এবং চেষ্টা করে যেতে হবে, নিজেরা খাদিমদেরকে নয়, বরং নিজে হাতে জারু নেই, নিজের হাতে আমরা ওয়াশরুম এগুলো সাফাই করি এবং মসজিদ সাফাই কাজে আমি নিজে লেগে যাই ইনশাআল্লাহ তাআলা। মসজিদকে যদি আমরা সাফাই করি আল্লাহ তাআলা আমাদের দিলকে সাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এর উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন রমজান আল্লাহর মেহমান। আগামী অনুষ্ঠানে আমরা আরো কোন নতুন বিষয় নিয়ে আমরা উপস্থিত হব এবং অন্য মুবাল্লিগ আমাদের সাথে থাকবেন, নাত খাওয়া থাকবেন, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم।